alla bonum.
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা আজ কথা বলব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সৈয়দ ইব্রাহিম রাইসির ভূমিধস বিজয়, আমেরিকার সাথে সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক কর্মকাণ্ডে কি প্রভাব পড়তে পারে সে বিষয় নিয়ে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইরান প্রবাসী বাংলাদেশের বিশিষ্ট গবেষক জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির। জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
জনাব আনোয়ার কবির, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে এই বিপুল বিজয় কিভাবে সম্ভব হলো?
বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানে ইসলামী প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচনে যেটা আর কি আমরা যেটা সাধারণত ধারণা করে থাকি যে দলভিত্তিক একটা রাজনীতি, কিন্তু বাস্তবতা হলো ইরানে দলভিত্তিক রাজনীতির প্রচলন নেই। এখানে এই দলভিত্তিক রাজনীতি এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি আর কি। এমন কোন দল নেই যেটাকে আমরা বলতে পারি যে নিজস্ব ম্যানিফেস্টো রয়েছে কিংবা জনগণ ওই ম্যানিফেস্টোর ভিত্তিতে তাদেরকে ভোট দেয়। ইরানে যেটা আছে, যেটা দীর্ঘদিন ধরে বিপ্লবের পর থেকে হয়ে এসছে, দুটা কনজারভেটিভ এবং উদারনৈতিক দুটো চিন্তাধারা রয়েছে বলা যেতে পারে। যে চিন্তাধারা গত বলা যেতে পারে যে 40 বছর ধরেই আর কি এটা ইরানে কেউ দাবি করছে যে আমরা হচ্ছে মানে উদার নৈতিক ধারার অনুসারী, আরেক দল তারা নিজেদেরকে রক্ষণশীল বলে দাবি করে থাকে। কিন্তু বাস্তবতা হলো যে দুটো দলের কোনটাই আপামর জনসাধারণ যে স্বার্থের ব্যাপারটা সেটা দেখার পরিবর্তে তারা নিজেদের ব্যক্তিগত ক্ষমতা স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত ছিল আর কি। যে কারণে এই দুই ধারার প্রতি সবসময় আমরা দেখেছি যে জনগণের একটা অনীহা ছিল। আমলাতান্ত্রিকতা, পুঁজিবাদের অর্থনীতির প্রতি তাদের দুই দলের যে ঝোঁক রয়েছে দুটি ধারারই, সে কারণে যখনই ভিন্ন চিন্তাধারার কোন প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন তখনই জনগণ তাকে সমর্থন দিয়েছে আর কি। আমরা 2005 এবং 2009 যখন দেখি আহমাদিনেজাদ বিজয় লাভ করেছেন, তিনিও কিন্তু এই দুই ধারার কোন ধারারই অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে এসেছিলেন। এটার ভিত্তিতে তারা রায় দিয়েছে আর কি। রাইসির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ইরানের জনগণের তার প্রতি সমর্থনের পিছনে যেটা ইতিবাচক প্রভাব, আমরা যেটাই বলি যে বর্তমান সরকারের প্রতি তাদের যে অনীহা এবং রাইসির প্রতি তাদের যে সমর্থন, সেটার পেছনে মূলত তার যে নীতিমালা সেটাই আসলে মুখ্য ছিল আর কি। এক্ষেত্রে দলীয় কোন চিন্তাধারাকে আমরা বলতে পারি না যে সেটা মুখ্য ভূমিকা পালন করে।
জনাব আনোয়ার কবির, আপনি বলতে চাইছেন আসলে দলভিত্তিক নয়, এখানে যে দুটি ধারা রয়েছে, একটি উদারনৈতিক ও অন্যটি রক্ষণশীল। তো আমরা জানি যে গত নির্বাচনে তিনি রক্ষণশীল জোটের প্রার্থী ছিলেন, এবার স্বতন্ত্র প্রার্থী হলেন। এখানে আসলে মূল রাজনীতি বা কৌশলটা কি?
আপনি যেটা ঠিকই বলেছেন, কৌশলের বিষয়টা। কেননা গত নির্বাচনে আমরা যেটা দেখেছি যে মানে বলা হয়ে থাকে তিনি রক্ষণশীল দলের প্রার্থী ছিলেন, আসলে তিনি কিন্তু রক্ষণশীল দলের প্রার্থী ছিলেন না। রক্ষণশীল দলের কেউ কেউ তাকে সমর্থন দিয়েছিলেন, মানে ইরানের মধ্যে রক্ষণশীল হিসেবে যারা প্রচলিত বিভিন্ন যে ধারা রয়েছে সেগুলো, যেমন লারিজানি কিংবা বাহুনা, নাতিক নুরি, মোহসেন রেজাই এবং এ ধরনের যেসব ব্যক্তিদের কথা জানি, এরা নিজেদের রক্ষণশীল বলে দাবি করতেন, কিন্তু তারা সবসময় উদারপন্থীদের সাথে সমঝোতা করে তাদের নিজস্ব যে স্বার্থ সেটা তারা রক্ষা করতেন আর কি। এ কারণেই তথাকথিত প্রচলিত রক্ষণশীল ধারা যেটা, সেটার প্রতি জনগণের আগে থেকেই এই সমর্থন ছিল না আর কি। যতগুলো ধারার কথাই আমরা বলি না কেন, রক্ষণশীল কিংবা উদারপন্থী, তাদের কোন ধারার সঙ্গে তিনি ফর্মালি কখনো কিন্তু যোগ দেননি। তিনি সবসময় তার স্বাতান্ত্রিক যে তার যে নীতিমালা সেটা তিনি মেনটেন করে চলেছেন। এ কারণে দেখা যায় যে তিনি যখন তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, উভয় পক্ষেরই যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে তিনি কিন্তু তার যে আইনের যে বিচার যে সেটাকে তিনি কিন্তু সেক্ষেত্রে কাউকে ছাড় দেন। নিয়ে আর কি। এবং তার বিজয়ের পিছনে আমার যেটা মনে হয় যে আর কি মূলত তার যে একটা ব্রিলিয়ান্ট রেকর্ড গত উনি দু বছরে তৈরি করেছে, কেন বরং বলা যেতে পারে যে উনি গত 30-35 বছরে রাজনৈতিক এবং সরকারি বিভিন্ন যে পোস্টে তিনি ছিলেন সেখানে তিনি যে সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্সি রক্ষা করেছেন এবং জনগণের সাথে সবসময় নিজেকে একজন স্বচ্ছ এবং সঠিক স্ট্যান্ডার্ড অধিকারী লোক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন জনগণের সামনে, এটা কিন্তু তার জন্য একটা ইমেজ তৈরি করেছে জনগণের মধ্যে আর কি।
জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির নির্বাচনে বিজয় লাভ করার পর সাইয়েদ ইব্রাহিম রাইসি প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না। তো আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক তো নেই, ফলে সাক্ষাৎ বা বৈঠকের প্রশ্নও নেই। সেই জায়গায় এই নতুন ঘোষণার তাৎপর্য কি?
কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক নেই এটাকে আমরা সরাসরি না মানে না করতে পারিনি, এই কারণে যে আমরা দেখেছি যে গত 8 বছর ধরে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তার আমেরিকার সাথে একটা কোঅপারেশন করে অর্থনীতি তার সমস্যার সমাধানের তারা চেষ্টা করেছে আর কি, কিন্তু তারা যে এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই বিষয়টি আসলে জনগণকে রাইসির দিকে মনোযোগী করেছে। আর রাইসি যেহেতু যারা স্বনির্ভর নীতিমালায় বিশ্বাসী, তেল রপ্তানি ভিত্তিক অর্থনীতি থেকে নিজেকে তিনি সরিয়ে আনার পলিসি নিয়েছেন, তার সাথে সাথে তিনি অভ্যন্তরীণ প্রযুক্তির উন্নয়ন, বিদেশ নির্ভরতা কমানো, এই ধরনের অনেকগুলো স্লোগান তিনি দিয়েছেন আর কি, যেগুলো জনগণকে তারপরে আকৃষ্ট করেছে। আর রাইসি যেটা বিশ্বাস করেন যে আমেরিকার মতো মানে রাষ্ট্র যারা হচ্ছে আর কি সাম্রাজ্যবাদী এবং তাদের সাথে আলোচনা কখনোই সম্ভব নয়, এ অর্থে যে তারা কখনো তাদের নীতিমালার প্রতি অটল থাকেন। ইরান লেটেস্ট গত 8 বছরে যে JCPOA যে চুক্তি স্বাক্ষর করেছে সব শর্ত ইরান মেনে চলেছে, কিন্তু আমেরিকার কোনো শর্ত তো পালন করেনি, বরং এই সাত জাতি ভিত্তিক এই দীর্ঘ যে আলোচনার পর যে একটা স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি সেটা থেকে আমেরিকা বেরিয়ে গিয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিক নীতিমাত্রার প্রতি আমেরিকার একটা অশ্রদ্ধার প্রমাণ। আর রাইসি যেটা মনে করেন যে আমেরিকার সঙ্গে যদি আমাদের বসতে হয় তাহলে আমেরিকাকে সর্বপ্রথম আমাদের আস্থা অর্জন করতে হবে, ইরানের থেকে অর্থনীতি যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো যদি উঠিয়ে নেয় তারপরে যদি আমেরিকা তাদের এই ক্ষেত্রে সততার প্রমাণ দেয় তখন ইরান বলতে পারে যে অনেস্টি দেখিয়েছি কিন্তু তোমরা অনেস্টি দেখাওনি, যখন তোমরা অনেস্টি দেখাবে তখন আমরাও তোমাদের সাথে কোঅপারেশন কোনো অসুবিধা নেই। ইরান তো তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চায় না কখনোই, মানে তার তো অনেকবারই অভিজ্ঞতা লাভ করেছে যে আমেরিকা সবসময় বিশ্বাসঘাতকতা করেছে, সুতরাং এরপরেও আমেরিকা উপরে আস্থা অর্জন করা যায় না।
জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, প্রেসিডেন্ট রাইসির বিজয়ের পর মধ্যপ্রাচ্যের সামগ্রিক কর্মকাণ্ডে ইরানের ভূমিকায় বিশেষ কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়?
দুটো দিককে আমাদের মনে হয় আলাদা করলে হয় আর কি। মধ্যপ্রাচ্যে যেসব গণতান্ত্রিক সরকার যেসব দেশে রয়েছে তাদের সাথে ইরানের নীতি একরকম, আর যারা হচ্ছে রাজনৈতিক এবং তাদের হচ্ছে আগ্রাসী তৎপর রয়েছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যারা হস্তক্ষেপ করে তাদের সঙ্গে ইরানের নীতি আলাদা হবে, কিন্তু ইরান বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে ইরাক, লেবানন, ইয়েমেন, তুরস্ক, কাতার, পাকিস্তান কিংবা ইরানের প্রতিবেশী আফগানিস্তান, এগুলো সবগুলো দেশের সঙ্গেই কিন্তু, যেমন আজারবাইজানের কথাও বলি, এদের সবার সাথে কিন্তু ইরানের আগে থেকে সুসম্পর্ক রয়েছে এবং তাদের সঙ্গে সবগুলো মুসলমান দেশ যেহেতু তাদের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সৌহার্দ স্থাপন এই নীতিটা ইরান সবসময় ফলো করে এসছে এবং এটা রাইসি আসার মাধ্যমে আশা করে যে আরো সুদৃঢ় হবে। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এসব সবগুলো দেশের সাথে ইরানের অর্থনৈতিক সম্পর্ক আরো বেশি বাড়বে আর কি। রাইসি কখনোই আর কি সাংঘর্ষিক নীতি গ্রহণ করবেন না, উনি সবসময় যেটা মুসলিম বিশ্বের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং মুসলিম ওনের ঐক্যের বিষয়ে উনি বারবারই ওনার আলোচনায় আমি কয়েকবার লক্ষ্য করেছি উনি এটা জোর দিয়েছেন এবং তাদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য সম্পর্কের আরো সুদৃঢ় করার বিষয়ে তাকিদ করেছেন আর কি। সুতরাং এটা একটা সুলক্ষণ বলে আমি মনে করি।
তো জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার কবির, ইরানের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসির ভূমিধস বিজয়, আমেরিকার সাথে ইরানের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে এর কি ধরনের প্রভাব পড়তে পারে সে সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।